ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12টা, আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানায় শুক্রবার সকালে আইন শৃঙ্খলা বাহিনী যে অভিযান শুরু করেছিল তা বিকেলে শেষ হয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের বিরোধিতা জানিয়ে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার দৈকালদু স্টেশনে মাওবাদীরা বিস্ফোরণ ঘটালো স্টেশন মাস্টারের ঘরে।
এছাড়াও রয়েছে আমাদের নতুন আয়োজন আলাপন। আজকের বিষয়ে বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের বিস্তার, কারণ ও প্রতিকার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন বিশ্ব সংবাদ পড়ছি। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। শুক্রবার ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এ আহ্বান জানান। ব্রাসেলসে পৌঁছে টিলারসন বলেন, ইরাক এবং সিরিয়ার মতো দেশগুলোতে নেটোর লক্ষ্য পূরণ করতে হলে আমাদেরকে আর্থিক সহ সকল ক্ষেত্রে সামর্থ্য বাড়াতে হবে। তিনি নেটো মিত্রদের সঙ্গে ইউক্রেনে রাশিয়ার দখলদারিত্বের মনোভাব নিয়ে কথা বলবেন। তিনটি বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন: নেটোর সামর্থ্য, ইসলামিক স্টেট সহ জঙ্গিবাদী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে নেটোর কৌশল, এবং ইউরোপে নেটোর কর্মকাণ্ড। আঙ্কারায় তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার একদিন পর টিলারসন ব্রাসেলসে গেলেন। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকের পর টিলারসন ইতিবাচক মন্তব্য করে বলেছেন, মিত্র হিসেবে তাদের ওপর আস্থা রাখা যায়। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে তিনি তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ না দাখিলের প্রস্তাব তার অনুরোধ সমর্থন করেন, যাতে ট্রাম্প প্রচারণার সঙ্গে রাশিয়ার যোগাযোগ বিষয়ে কংগ্রেসনাল তদন্তে সহযোগিতায় রাজি হয়েছেন মাইকেল ফ্লিন। শুক্রবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্লিনের এই অনুরোধ যথার্থ। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ফ্লিন একটি নিশ্চয়তা চাচ্ছেন যাকে তাকে যেন বিচারের মুখোমুখি হতে না হয়, তবে তাতে কেউ সম্মত হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। এক বিবৃতিতে ফ্লিনের অ্যাটর্নি রবার্ট কেলনার বলেছেন, যদি অবস্থা অনুকূল হয় জেনারেল ফ্লিনের নিশ্চয়ই কিছু বলবার রয়েছে। সাবেক এই জেনারেল যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে অবহিত না করবার দায়ে পদত্যাগ করেছিলেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার প্রক্রিয়ায় প্রথমেই বিবেচনায় নেওয়া দরকার মানুষের জীবনের উপর তার প্রভাব নিয়ে। শুক্রবার তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর লোকেরা ব্রিটেনে বসবাস করেন, কাজ করেন এবং লেখাপড়া করেন। ব্রিটেনে এই জোট থেকে বের হয়ে এলে সেখানে যারা রয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের লোকজন তাদের কী হবে সেটিও বিবেচনায় আনা উচিত। ইইউ সদস্য দেশ হিসেবে ব্রিটেনের যে আর্থিক দায়বদ্ধতার বিষয়গুলো ছিল তাও সম্মান করা উচিত ব্রিটেনের। ইইউ জোটের বাকি 27টি দেশের জন্য নীতিমালা উপস্থাপন উপলক্ষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইইউ প্রেসিডেন্ট মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট। ইইউ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়া এবং ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক বিষয়ে নীতিমালা কী হবে তা উপস্থাপন করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মেয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেন ডোনাল্ড টাস্ক। ইইউ কমিশন প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার অন্যান্য দেশগুলোকে ইইউ ত্যাগে উৎসাহিত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগান সীমান্তের কাছে ভয়াবহ এক গাড়ি বিস্ফোরণে 22 জন নিহত এবং 50 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশের মতে, আধা স্বায়ত্তশাসিত আদিবাসী জেলা কুর্রামের একটি প্রশাসনিক কেন্দ্রের কাছে শিয়া নারীদের জন্য নির্দিষ্ট একটি মসজিদের গেটে বিস্ফোরণটি ঘটে। বোমাটি রিমোট নিয়ন্ত্রিত ছিল নাকি আত্মঘাতী হামলা তা এখনও পরিষ্কার হয়নি। জামাতুল আহরার নামের একটি জঙ্গি সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানে এবছর ঘটা বেশিরভাগ জঙ্গি হামলার দায় তারাই স্বীকার করে নিয়েছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে সরকারের কড়া অবস্থানের কথা স্পষ্ট করেছেন। কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি জঙ্গি আস্তানায় শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান শুরু করেছিল তা বিকেলে শেষ হয়েছে। এ নিয়ে ঢাকা থেকে রিপোর্ট করছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
জানিয়েছে ওই জঙ্গি আস্তানায় কোন জঙ্গি পাওয়া না গেলেও দুটি শক্তিশালী বোমা, চারটি গ্রেনেড এবং দুটি সুইসাইডাল ভেস্ট পাওয়া গেছে। এদিকে মৌলভীবাজার জেলা শহরের বড়হাট এলাকায় জঙ্গি আস্তানায় শুক্রবার সকালে যে পুলিশের বিশেষ বাহিনী অভিযান শুরু করেছিল তা বিকেলে স্থগিত করা হয়েছে। অভিযান করে জঙ্গি আস্তানা থেকে ছোড়া বোমার আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক, একাধিক জঙ্গি রয়েছে বলে জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এদিকে সিলেট শহরের শিবপাড়ায় জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ বৃহস্পতিবার মধ্যরাতে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় চার জঙ্গি সহ 11 জন নিহত হলেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমেরই আরেকটি রিপোর্ট, যাতে তিনি বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বের 171টি দেশের পার্লামেন্ট সম্মিলিত সম্মেলনের খবর জানিয়েছেন।
এটা হবে এখন পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় কোনো আন্তর্জাতিক সম্মেলন, যাতে যোগ দেবেন 132টি দেশের 1500 প্রতিনিধি। আগামীকাল শনিবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে আইপিইউর সভাপতি, বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বির নেতৃত্বে 17 সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। জহুর আলম, আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার দৈকাল্লু স্টেশনে মাওবাদী হামলায় স্টেশন মাস্টারের ঘরে বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতীয় ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার ভারতীয় সময় রাত 1:30 নাগাদ 15 থেকে কমপক্ষে 30 জন মাওবাদী রায়গড়া জেলার দৈকাল্লু স্টেশনে হানা দেয়। স্টেশন মাস্টারকে জোর জবরদস্তি করে তার ঘর থেকে তাকে বার করে এনে তার ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তাণ্ডব চলে গোটা স্টেশনে। এরপর রেলের দুটি ওয়াকি টকি ছিঁড়ে নেয় মাওবাদীরা। স্টেশন চত্বরে পোস্টার সেটে দিয়ে চম্পট দেয় তারা। পোস্টারে মাওবাদীরা আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওড়িশা সফরের প্রতিবাদ জানিয়েছে বলে জানা গেছে। এই হামলার ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় বলেও খবর। এই ঘটনায় অবশ্য রেলের কোনো কর্মী বা স্থানীয় কোনো ব্যক্তি আহত হননি। মাওবাদীদের ফেলে যাওয়া পোস্টারে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জমানার নীতির তীব্র সমালোচনাও করা হয়েছে। একটি পোস্টারে প্রধানমন্ত্রীর ওড়িশা সফরের বিরোধিতা করা হয়েছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সিআরপিএফ এবং জিআরপি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে মুসলমান মহিলারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, তিনবার তালাক বলেই মুসলিম পুরুষরা যে বিয়ে ভেঙে দিতে পারেন তাকে অবৈধ ঘোষণা করা হোক। এ নিয়ে রিপোর্ট করেছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
মুসলিম মহিলাদের সুপ্রিম কোর্টের কাছে আর্জি হলো, মুখে মুখে তিনবার তালাক উচ্চারণ করলেই বিয়ে ভাঙবার যে অধিকার রয়েছে মুসলিম পুরুষদের, এই প্রথাকে বেআইনি ঘোষণা করা হোক। অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বক্তব্য, এই ধর্মীয় নিয়ম মানুষের আদালতের এখতিয়ারেরই বাইরে। এই স্পর্শকাতর বিষয়টির নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রথামাফিক, গ্রীষ্মের ছুটি বাদ দিয়েই তিন বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই প্রশ্নের শুনানি একটানা চালিয়ে যাবে 11-13 মে। অতীতে সব সরকারই এরকম একটি স্পর্শকাতর বিষয়কে এড়িয়ে গিয়েছিল। এবার কিন্তু নরেন্দ্র মোদী সরকার মুসলিম সম্প্রদায়ের নারী ও পুরুষের মধ্যে লিঙ্গ সাম্য নিশ্চিত করবার জন্য এই বিষয়টির দ্রুত নিষ্পত্তিতে আগ্রহী। অতএব এই গ্রীষ্মে প্রাকৃতিক তাপপ্রবাহের মধ্যেই যে যুক্ত হবে প্রবল রাজনৈতিক উত্তাপ, সেটা নিশ্চিত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দুর্নীতির কারণে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের গ্রেফতারে মানুষের আগ্রহ কমে আসছে প্রেসিডেন্ট নির্বাচন এগিয়ে আসার কারণে। দক্ষিণ কোরিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্টকে শুক্রবার কারাগারে নেওয়া হয়। এর আগে আদালত থেকে তার বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইসরায়েল আগামী ২০ বছরে পশ্চিম তীরে ইহুদি বসতি গড়ে তুলবে। ইসরায়েলের এই ঘোষণায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ফিলিস্তিনিদের মধ্যে। ফিলিস্তিনিরা বলছেন, আন্তর্জাতিক আইনে ওই বসতি স্থাপন হবে অবৈধ এবং তা হবে দুই জাতির শান্তি প্রক্রিয়ায় বিশাল একটি বাধা। পূর্ব জেরুজালেমের বাসিন্দারা ফিলিস্তিনি ইসরায়েলের শান্তি না চাওয়ার মনোভাবের কথাই অভিযোগ করেছেন। বিশ্ব সংবাদ ছিল আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার বেতার তরঙ্গে এবং ১৫৭৫ কিলোহার্টজে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান জাঁ ক্লদ জাঙ্কার আজ মাল্টা এক বৈঠকে ইইউ এবং ব্রেক্সিট পরবর্তী বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সম্পর্কে লন্ডন থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ইউরোপীয় জোট ভাঙতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জাঙ্কার। বলেছেন, ট্রাম্প যদি তার প্রচারণা অব্যাহত রাখেন বা উৎসাহ দিতে থাকেন, তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্বাধীনতার জন্য তিনি অভিযান শুরু করবেন। মাল্টায় ইউরোপিয়ান পিপলস নেতাদের সঙ্গে এক বৈঠকে ইউ প্রেসিডেন্ট জাঙ্কার বলেন, ব্রেক্সিট ইউরোপীয় ইউনিয়নের শেষ নয়, যদিও ট্রাম্পের মতো কিছু লোক এটাই দেখতে চায়। সম্প্রতি হোয়াইট হাউস থেকে দাবি করা হয় ট্রাম্প ছিলেন ব্রেক্সিট আন্দোলনের একজন নেতা। ওই দাবির প্রতিক্রিয়ায় জাঙ্কার বলেন, এমনটা চলতে থাকলে তিনি ওহাইওর স্বাধীনতার জন্য ডাক দেবেন, টেক্সাসকে যুক্তরাষ্ট্র ছেড়ে দিতে বলবেন। ওদিকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্রিটেনের কেউ কেউ একই সময়ে এসব ইস্যুতে আলোচনা শুরু করতে পরামর্শ দিচ্ছেন, কিন্তু সেটা হবে না। তার মতে, শুধুমাত্র এই বিচ্ছেদ ইস্যুতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেই ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, এই আলোচনা কঠিন এবং জটিল হবে, মাঝে মধ্যে সংঘাতপূর্ণ হতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
বিশ্বব্যাপী সমুদ্রপথে জাহাজে মাদক, অস্ত্র এবং মানব পাচার একটি মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে, যা দিনে দিনে বাড়ছে। এই মানবিক সংকট থেকে উত্তরণে এগিয়ে এসছে ইসরায়েলের একটি কোম্পানি, যা চোরাচালানে ব্যবহৃত জাহাজকে চিহ্নিত করতে পারবে। ভয়েস অফ আমেরিকার হেনরি রিজওয়েলের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
বিশ্ব বাণিজ্যের 90% হয় সমুদ্রপথে, আর প্রতিটি পণ্যবাহী জাহাজকে চিহ্নিত করার জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন বা IMO একটি নম্বর দিয়ে থাকে। কিন্তু যাতে চিহ্নিত করা না যায়, সেজন্য আবার জাহাজগুলো তাদের চিহ্নিতকরণ নম্বরটি পাল্টে নিতে পারে। তবে ইসরায়েলি কোম্পানি উইন্ডওয়ার্ড এমন একটি সফটওয়্যার তৈরি করেছে, যা ওই চিহ্নিতকরণ নম্বর পরিবর্তনকারী জাহাজগুলোকে শনাক্ত করতে পারবে। যেমন, একটি মালবাহী জাহাজ চীন থেকে উত্তর কোরিয়া যাচ্ছে, ওই জাহাজটি সম্পর্কে উইন্ডওয়ার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ. ড্যানিয়েল জানালেন,
জাহাজটি তাদের শনাক্তকরণ সব নম্বর পরিবর্তন করেছে, এমনকি নাম, আকার, পতাকা এবং মালিকানা পরিবর্তন করেছে। ডিজিটাল ফুটপ্রিন্ট, যা চিহ্নিত করতে পারে এমন সব কিছুই পরিবর্তন করা হয়েছে। এটা পরিষ্কার যে কেউ একজন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছেন।
টাইমস অফ লন্ডন এবং উইন্ডওয়ার্ডের যৌথ অনুসন্ধানে দেখা যাচ্ছে, গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে 1000-এর বেশি জাহাজ সমুদ্রের মধ্যে পণ্য স্থানান্তর করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, এই স্থানান্তরণের মধ্যে রয়েছে মাদক, অস্ত্র, এমনকি মানুষও। পণ্যবাহী জাহাজের আগের যাত্রাপথের সঙ্গে বর্তমান যাত্রাপথের তুলনা করলেই সন্দেহজনক সব কার্যকলাপ চিহ্নিত করা যেতে পারে। যেমন, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ, যা ইউক্রেন যেতে পশ্চিম আফ্রিকা এবং উত্তর ইউরোপের মধ্যকার পথে চলাচল করে, ওই জাহাজটি তাদের শনাক্তকরণ পদ্ধতি বেশ কয়েকবার বন্ধ করে রাখে। উইন্ডওয়ার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ. ড্যানিয়েল বললেন,
It's leaving Ukraine, transiting all through the Bosphorus Straits into Europe.
জাহাজটি বসফরাস প্রণালী দিয়ে ইউরোপে যাওয়ার জন্য ইউক্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রাপথে মাল্টায় ট্রান্সমিশনটি বেশ কয়েকবার বন্ধ হয়েছে, তারপর জিব্রাল্টার প্রণালীর পূর্বে তা আবার চালু হয়। এই স্থানটি উত্তর আফ্রিকার কাছাকাছি হয় তা জাহাজ থেকে জাহাজে পণ্য স্থানান্তর এবং চোরাচালানের জন্য পরিচিত।
বিশ্বব্যাপী নিয়ম অনুযায়ী যখন কোনো একটি জাহাজ নতুন বন্দরে গিয়ে পৌঁছয়, তখন সবশেষ যে বন্দর থেকে জাহাজটি ছেড়ে এসেছে সেই বন্দরকে জানাতে হবে। অ্যামি ড্যানিয়েল বললেন,
But as you can understand, when it does ship-to-ship transfer here, it doesn't actually call into any port, right? Because
আপনি বুঝতেই পারছেন, জাহাজটি কোনো সমুদ্রের মাঝখানে জাহাজ থেকে জাহাজে যখন পণ্য স্থানান্তর করছে, তখন তা কোনো বন্দরকে জানানো হয়নি। সুতরাং এটা এড়িয়ে যাওয়ার একটি উপায়।
শেষ পর্যন্ত জাহাজটি স্কটল্যান্ডের একটি দ্বীপের দিকে যাত্রা শুরু করল এবং একটি উপসাগরে যাত্রা বিরতি করে। পণ্যবাহী জাহাজটির উদ্দেশ্য কী তখনও তা চিহ্নিত করা যায়নি। এম ড্যানিয়েল বলেন, সন্দেহভাজন জাহাজের বিষয়ে তদন্ত করতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নেরও প্রয়োজন হয়। তিনি বলেন,
রেগুলেশন, কোঅর্ডিনেশন, লেজিসলেশন, এন্ড দেন প্রুফ ইন দ্য কোর্ট অফ ল,
বিধিমালা, সমন্বয় এবং আইনের প্রয়োজন, এবং তারপর তা প্রয়োজন আদালতে প্রমাণ করা, এবং যা প্রয়োজন তার সব কিছু যে আছে এমনটা নয়। দূর সমুদ্রের 200 নটিক্যাল মাইল এই মুহূর্তে নিয়ন্ত্রিত হচ্ছে না। জাতিসংঘ এ বিষয়ে এখনও কাজ করে যাচ্ছে।
কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের তটরেখার কাছাকাছি ফ্লোরিডার উপকূল থেকে পাচারকারীদের কাছ থেকে 660 কিলো কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 40 কোটি 20 লাখ টাকা।
এবার আমাদের নতুন আয়োজন আলাপন। আজকের বিষয়, বাংলাদেশের নতুন করে জঙ্গিবাদের বিস্তার, কারণ ও প্রতিকার। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। আজ শ্রোতাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের এই জবাবের অনুষ্ঠান আলাপনের বিষয় হচ্ছে বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের বিস্তার, কারণ ও প্রতিকার। জঙ্গিবাদ বলুন, সহিংস উগ্রবাদ বলুন, সন্ত্রাসবাদ বলুন, যে নামেই ডাকুন না কেন, এটি যে মানবতাবোধের মৌলিক চেতনাকে খর্ব করে, হত্যা ও নির্যাতনের মাধ্যমে একটি বিশেষ আদর্শকে স্থাপন করতে চায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ধর্মের নাম ব্যবহার হচ্ছে বটে, বিশেষ করে কথিত ইসলামিক স্টেট বা আইএস বলুন কিংবা বাংলাদেশে জামিয়াতুল মুজাহিদিনই বলুন, এরা সকলেই নির্বিচারে ইসলামের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। অন্যান্যদের মতো শান্তিবাদী মুসলমানরাও বিব্রত, বিচলিত এবং বলাই বাহুল্য বিক্ষুব্ধ। এইসব গোষ্ঠী নামে যাই হোক না কেন, তাদের সকলের লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, রাজনীতির স্বাভাবিক ধারা গণতন্ত্রের মাধ্যমে নয়, ভয় ভীতি প্রদর্শন করে। বাংলাদেশে এই সংক্রমণ থেকে মুক্ত নয় মোটেও। এর আগেও সেখানে সহিংস উগ্রবাদ দেখা দিয়েছে, নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বারবার। সম্প্রতি আবার এই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের সৌভাগ্য যে সেখানকার আপামর জনসাধারণ, এমনকি জঙ্গিদের বাবা মাও এই আত্মঘাতী দর্শনকে সমর্থন করেন না। তবুও জঙ্গিবাদের বেশ কিছু নতুন দিক এখন বেরিয়ে আসছে। পরিবারের সদস্যদের মস্তিষ্ক ধোলাই করে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে গোটা পরিবারকেও। আজকের এই কলিং শোতে প্যানেল সদস্যদের জবাবের মাধ্যমে আমরা জেনে নেব এই সব ঘটনার কারণ ও এর প্রতিকারের উপায়। আজ আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিক ও বিশ্লেষক আবেদ খান। জনাব আবেদ খান, আপনাকে স্বাগতম। রয়েছেন বাংলাদেশে ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, সংক্ষেপে ISLD-র নির্বাহী পরিচালক, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ। জেনারেল রশিদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
আমরা এবার সরাসরি প্রশ্ন নিতে যাচ্ছি। শ্রোতাদের জানিয়ে রাখি, অনুষ্ঠান চলাকালে আপনারা সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করে প্রশ্ন করতে পারেন। প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ আপনার প্রশ্ন সংক্ষিপ্ত রাখার, আর প্যানেল সদস্যদের প্রতিও সবিনয় অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানো। আমাদের প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে নাইমা রুম্মান রুমা। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম। আমি ঢাকা থেকে নাইমা রুম্মান রুমা বলছি। আজকের সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, আমরা ভীষণ উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে বর্তমানে বাংলাদেশেও জঙ্গি তৎপরতা নতুন ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। এর পিছনে মূলত কোন বিষয়গুলো প্রভাব ফেলছে, এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কিভাবে এই পরিস্থিতিকে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ আমাদের কি করণীয় ভূমিকা রয়েছে।
ধন্যবাদ। আসলে আপনি আমাদের মূল বিষয়ের উপরই আলোকপাত করেছেন, জঙ্গিবাদের কারণ ও প্রতিকার কেন এবং কি করা যেতে পারে। জনাব আবেদ খান।
ধন্যবাদ। আসলে জঙ্গিবাদের ব্যাপারটি হচ্ছে তার উৎস মুখটাকে যদি আমরা অনুসন্ধান করার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে কোন কোন ক্ষেত্রে কেন জঙ্গিবাদ আমাদের এখানে আকস্মিক ভাবে মাথার চাড়া দিয়ে উঠেছে। তবে আমি এই জিনিসটাকে এভাবে চিন্তা করার জন্য বলবো যে আসলে জঙ্গিবাদ কিন্তু আকস্মিক ভাবে ওঠে না, মানুষের ভেতরে যে একটা সুপ্ত ভাবনা থাকে তার মধ্যে সে ধর্মীয় ভাবনা, সেটি যখন প্রকাশিত হয় অত্যন্ত বিকৃত মাধ্যমে তখনই চলে আসে জঙ্গিবাদের উদ্ভাবন। আমরা একটা জিনিস সেখানে আরো স্পষ্টভাবে বলতে পারি যে জঙ্গিবাদ বলে কিছু না, আমাদের এখানে যে জঙ্গির যে কার্যক্রম এটাকে যদি আমরা জঙ্গিবাদ বলি তাহলে একটা ইজমের কথা মনে আসে, এটা কিন্তু ইজম নয়। এটা হচ্ছে এখানে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন সন্ত্রাসমূলক এবং ধর্মীয় উগ্র সন্ত্রাসমূলক কাজটি এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে। যেটা বাদ হিসেবে যদি ধরা যায় তাহলে আফগানিস্তানে কিংবা সিরিয়াতে এই সমস্ত জায়গায় যেগুলো আছে সেগুলো হয়তো তারকে আদর্শগত ভিত্তি আছে, আমাদের এখানে আদর্শগত নেই, আমাদের এখানে অত্যন্ত আবেগগত ঘটনাগুলো ঘটছে।
জি,
যার জন্য পরিষ্কারভাবে আমরা যদি মনেও করি যে এখানে আইএস এর কিংবা এখানে আল কায়দার কোনো উপস্থিতি আছে সেভাবে সুস্পষ্টভাবে আমরা কিন্তু প্রমাণ করতে পারবো না, কারণ তার কোনো সাংগঠনিক কোনো ভিত্তি আমরা এখানে খুঁজে পাই না। অথচ জঙ্গিবাদ কিন্তু বিভিন্ন জায়গায় নানাভাবে জঙ্গিদের কার্যক্রম এবং একটা সন্ত্রাসমূলক কার্যক্রম সেটা কিন্তু এখানে বিদ্যমান। যে জঙ্গিবাদের যে ব্যাপারটি আমাদের এখানে যেভাবে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমরা দেখতে পারি একটা বিদেশি মদত কোনো না কোনো ভাবে এখানকার রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতিটাকে জটিল করার জন্য অত্যন্ত ক্রিয়াশীল। আমরা আরেকটা জিনিসও যদি খেয়াল করি তাহলে দেখব সাম্প্রতিক ভাবে কতগুলো আমাদের যে দর্শনগত যে দুর্বলতা, বিশেষ করে আমি বারবার একটি কথাই বলার চেষ্টা করি যে ধর্মের রাজনীতি কিন্তু রাজনীতির ধর্মকে ধ্বংস করে দেয়, বিনাশ করে। সেই ধর্মের রাজনীতি যখন আমাদেরকে পরে এখানে আমাদের নানাভাবে ধর্মের রাজনীতি যখন পরিচালিত হচ্ছে, নানাভাবে ধর্মকে যখন ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে, ধর্ম যখন সংস্কৃতিতে এটা তার প্রভাব বিস্তার করছে, ধর্ম যখন তার সমস্ত ক্ষেত্রে তার যে পরিমণ্ডল সেখান থেকে সরে এসে সেখানে তার নিজস্ব কাজটির বাইরেও বাইরে চলে আসছে।
হ্যাঁ, আমরা আমরা জনাব আবেদ খান আবার ফিরে আসবো এই প্রসঙ্গ নিয়ে, বারবার আলোচনা হবে। জেনারেল রশিদ, আপনি কি মনে করেন?
ধন্যবাদ। আসলে আবেদ খান সাহেব ভালোই বলছিলেন, বাংলাদেশের সব দেশের জঙ্গিবাদের মধ্যে তার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, আর বাংলাদেশের জঙ্গিবাদেরও সেরকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অন্য দেশের সাথে মেলানো যাবে না। বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান প্রাতিষ্ঠানিকভাবে হয় 1992 সালে হুজি গঠনের মাধ্যমে। তো সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামী যে রাজনীতির পুনরুত্থান তারই একটি ফল হিসাবে আমরা এই জঙ্গিবাদকে দেখি, এবং আমরা দেখেছি ওই সংগঠনটি কিভাবে রাজনীতি অর্থশাসন সবকিছু জড়িয়ে তারা এই হামলা বিভিন্ন গুলো করেছে। তো সেখান থেকে বোঝা যায় যে তার রাজনীতি সম্পৃক্ত, এই দেশীয় রাজনীতির সম্পৃক্ততার আরেকটি আছে যে জঙ্গিবাদের সাথে আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের একটা সম্পৃক্ততা খুঁজে পাই। সেখান থেকে এই এক একটা জেনারেশনে এক একটা সংগঠন এক এক নামে আবির্ভূত হয়েছে। তো হুজি ছিল প্রথম জেনারেশন, তারপরে আমরা দেখেছি জেএমবি নামে দ্বিতীয় প্রজন্মের জঙ্গিবাদ, তারপরে তাদের জঙ্গিবাদে যখন তাদের শীর্ষ ছয় নেতা ফাঁসি হলো, ফাঁসি হওয়ার পরে এই সংগঠনটি মারাত্মকভাবে ধাক্কা খায় এবং গুটিয়ে যায়, এবং তাদের ভিতরে যারা উত্তেজিত বা তরুণ আছে তারা তখন এমন একটা নেতৃত্ব খুঁজছিল যাতে তাদের আদর্শগুলোকে এগিয়ে নিতে পারে। তারই ফলপ্রসূ প্রকাশ দেখলাম আমরা যে জেএমবি তিনটা মুখ হয়ে গেল। একটা মুখ হচ্ছে যেটা পুরনো জেএমবি নামে পরিচিতি পাইল, একটা মুখ হচ্ছে তার সালেহিন নামে আরেকজন সেটিকে লিড করার চেষ্টা করলো। এরপরে আমরা দেখলাম সবচেয়ে বেশি যখন আমরা যেটি দর্শকেরও খুব উৎসাহী, যেটা নিও জেএমবি বা নব্য জেএমবি নামে যে সংগঠনটি আসলো সেটির নেতৃত্বে আমরা দেখলাম বেশি, এবং বাংলাদেশি যারা বিদেশে থাকেন তারাও সেখানে নেতৃত্বে যোগ দিয়ে একটা নতুন অবস্থার সৃষ্টি করলেন, যে অবস্থার এখন ভুক্তভোগী বাংলাদেশ। যার ফলে আমরা দেখলাম অনেকগুলো আক্রমণ হলে তো হলি আর্টিসনের আক্রমণের পরে এই জঙ্গিবাদ সম্পর্কে নব্য জঙ্গিদের আসলে সরকারি বাহিনী বা নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী এদেরকে ভালো করে চিহ্নিত করতে পেরেছে, তারা আগ পর্যন্ত পারেনি। তো যার ফলে আমরা দেখলাম যে এখানে তারা কিছু সময় জন্য এটা নিয়ন্ত্রণ করেছিল, তারপরে যেটি আপনি এখন বলছেন যে আবার এটি জঙ্গিবাদের আবার মাথা চাড়া দিচ্ছে, সেই মাথা চাড়া দেওয়ার সম্পর্কে আমার একটু ভিন্ন ধারণা আছে, তো সময় থাকলে আমি বলবো।
জি নিশ্চয়ই, আমরা সে ব্যাপারে আবার আসছি। আমাদের একজন কলার টেলিফোন লাইনে আছেন। হ্যালো 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 হ্যালো, উনি কি আছেন? মিল্টন, হ্যালো মিল্টন, হ্যালো, না আমার মনে হয় উনি লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, চট্টগ্রাম থেকে সালাউদ্দিন। হ্যালো,
যে সালাউদ্দিন বলছি বাংলাদেশ থেকে,
বলুন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পরপর কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধানে জনগণকে ভাবিয়ে তুলে গত কয়েকদিনের যে চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার কয়েকটি আস্তানার যে সন্ধান পায়, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে জঙ্গিদেরকে পুলিশ ঘেরাও করে রাখে এবং পরবর্তীতে তাদের সাথে সংঘর্ষে কেউ মারা যায়, কাউকে উদ্ধার করা সম্ভব হয়। এই অবস্থা এবং পরপর এই ঘটনাগুলো নিয়ে দেশের মধ্যে খুবই উদ্বেগজনক পরিস্থিতি জনগণের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে সরকারের বাহিনীগুলো তাদের তৎপরতা এবং তাদের কর্মকাণ্ড আরো প্রসারিত হবে বলে সবার ধারণা। না হয় এভাবে জঙ্গি যদি পারিবারিক কেন্দ্রিক জঙ্গি, যেমন স্ত্রী পুত্র স্বামী, তারা সবাই জঙ্গি হয়ে যাওয়া সবার জন্য খুবই উদ্বেগের বিষয়। আমার মনে হয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পরিবারের সবাইকে নিয়ে এবং এলাকা ভিত্তিক স্থানীয় পর্যায়ে এই জঙ্গি বিরোধী প্রচার প্রচারণা আরো বাড়ানো দরকার। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো, সরকার শুধু পুলিশ বাহিনী কিংবা র‍্যাব কিংবা আর্মি দিয়ে কি জঙ্গি নির্মূল করার জন্য সচেষ্ট হবে, না সামাজিক ভাব প্রতিরোধের মাধ্যমে এগুলো প্রতিরোধ করার কিংবা এগুলো থেকে মানুষকে নিষ্কৃতি কিংবা মানুষকে পিছু হটার জন্য কাজ করে আসবে?
ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আমি চট করে নিয়ে নিচ্ছি, ঢাকা থেকে জেসমিনা শান্তা আকসাদ। হ্যালো।
হ্যালো, আমি জেসমিনা শান্তা আকসাদ বলছি ঢাকা থেকে। আজকে এই প্যানেলিস্টের কাছে আমার প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি ইদানিং পরিবার ভিত্তিক জঙ্গিবাদ খুব বেড়ে গেছে, তো এই বিষয়ে আপনারা কি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেন, বা শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনলে কি জঙ্গিবাদের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো? ধন্যবাদ।
ধন্যবাদ। যে দুজনেরই প্রশ্ন হচ্ছে যে জঙ্গিবাদের একটা দিক চলে এসছে, সেটা হলো পরিবার কেন্দ্রিক, অনেকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী এমনকি শিশুর কথাও শোনা যাচ্ছে, তো এটাকে কি সামাজিকভাবে প্রতিরোধ করার প্রয়োজন আছে কিনা, এবং শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে এসছি। জনাব আবেদ খান।
আসলে যথার্থ দুটো প্রশ্নই এসছে, কিন্তু আসলে আমাদের এখানে জঙ্গিবাদটাকে প্রতিহত করতে গেলে কিন্তু সরকারের উদ্যোগ কিংবা আয়োজন কিংবা তার প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম, তার বাইরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সামাজিক শক্তিটাকে সংঘবদ্ধ করা। এই সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি যখন তীব্র একটা অবস্থানে চলে যায়, তখন কিন্তু এই ধরনের জঙ্গিবাদী কার্যক্রম কিংবা বিভিন্ন ধরনের উগ্রবাদী চিন্তা সেই মুহূর্তে সেটা পরাস্ত হয়। আসলে আমরা এখানে যেটা শিক্ষা কার্যক্রমের কথা বলছি কিংবা পারিবারিকভাবে এখানে যে বিষয়গুলো চলে আসছে, এটার পেছনে তিনটি কারণ আছে বলে আমার ধারণা। একটি হচ্ছে তার অর্থনৈতিক অবস্থা, সেটা মানে নানাভাবে অর্থনৈতিকভাবে যখন সাধারণ যে একটি মানুষ যখন দুস্থ হয়, তখন এই জঙ্গিবাদ কিন্তু খুব সহজে তাকে প্রভাবিত করতে পারে, উগ্রবাদ। দুই নম্বর যে জিনিসটি আছে সেটা হচ্ছে তার শিক্ষাগত যে বহুমুখিতা, এই জিনিসটাকে যদি সেই একমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা কুদ্দুসি খোদা ওখান থেকে যেটা বলা হয়েছিল সেইভাবে যদি করা হতো তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন সাধন হতে পারত। আর তিন নম্বর হচ্ছে এখানে যারা এক ধরনের ধর্মীয় প্রচারণার ভেতর দিয়ে কতগুলো সহজ পন্থা নির্ধারণ করে দেয়, বিশেষ করে মাদ্রাসা কিংবা সাধারণ যে সমস্ত ছেলেপিলে আছে যারা খুব বোঝে না, খুব একটা